বিচার করে সেরকম ভজন করবে, অন্তত তার মধ্যে একটা প্রশ্ন আসবে যে রূপাঙ্গ ধারা কি, তাহলে আমাদের ভজন সেই রকমের সুস্থ ভাবে হবে। অন্যথা উপরের কথা নিয়ে আমরা মারামারি বিবাদ ইত্যাদি করব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যাহা মনোভীষ্ট স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভৃতি সেই মনোভীষ্ট, তাঁদের যে মনোভীষ্ট রূপ রঘুনাথ সনাতন গোস্বামী প্রাদ ইত্যাদিগণ সর্বস্বামীগণের একই জিনিস। এদের যাহারা যাহার মনোভীষ্ট আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্যামানন্দ প্রভু, নরোত্তম ঠাকুর, শিল শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস আচার্য, শ্রীনিবাস আচার্য, পরবর্তীকালে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, পরবর্তীকালে আরও ছিল ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজমার ভক্তি বিনোদ ঠাকুর, পরবর্তীকালে শ্রীল প্রভুপা, এদের সকলই মনোভীষ্ট একই। আর এদের যে মনোভীষ্ট আমাদের গুরু মহারাজের গুরুপাদ পদ্মের, সেই রকম তাহার গুরুপাদ পদ্মের মহাপ্রভুর মনোভীষ্ট পূর্ণ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে আদেশ দিয়েছিলেন চারটি বোধহয়, তিনি দিয়ে বলেছিলেন লুপ্ত তীর্থ উদ্ধার, দ্বিতীয় ভক্তি সদাচার প্রবর্তন, ঠিক ভক্তি সদাচার আর ভক্তি গ্রন্থ প্রণয়ন এবং শ্রী বিগ্রহ প্রকাশ, এই চারটার মধ্যে গুরু পাদ পদ্ম আমাদের কোনটা করেন নাই, আপনি সবটা করেছেন, সবটা করেছেন। এর মধ্যেও আমার মনে হয় যে কিছু বাকি থেকে গিয়েছে, শ্রী বিগ্রহ প্রকাশ ভক্তি গ্রন্থ প্রকাশ আর সদাচার বৈষ্ণব সদাচার প্রবর্তন লুপ্ত তীর্থ উদ্ধার, এর মধ্যে কিছু বাদ পড়ে গেল, কি বাদ পড়ল? শ্রী চৈতন্য মহাপ্রভু কিসের জন্য জগতে এসেছিলেন, বিশেষ করে দুই কারণেতে, পরম করুণ কৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু লীলার উদ্গম। তিনি পরম করুণ বলে প্রথমে, তিনি রসিক শেখর বলে, রসিক শেখর বলে তিনি তাহার কৃষ্ণের যে তিনটি মনোভীষ্ট তিনি পূর্ণ করেছিলেন, রাধায়া প্রণয় মহিমা কিদৃশ আর শ্রাদ্ধ জেনাদ্ভুত মধুরিমা কিদৃশ ওয়া মদীয় সৌখঞ্চাশা মদ অনুভবত কিদৃশ ব্যক্তি লোভা তদ্ভাবার্ধ সমচনী সতী গর্ভ সিন্ধু।
ঠিক আছে আপনি বসুন, শুনে বলুন।
এই তিনটি তাহার অভিলাষা তিনি পূর্ণ করবার জন্য, কারণ তিনি রসিক শেখর ছিলেন, এইটি দেবার জিনিস নয় রাধা ভাব, এটা স্বয়ং তিনি উপলব্ধি করবেন যে কৃষ্ণ লীলাতে তাহার ইচ্ছা পূর্ণ হয় না। আর পরম করুণ হওয়ার জন্য রাগ মার্গ ভক্তি করিতে, রাগ মার্গ ভক্তি এটা তা প্রচার করবার জন্য, এটি তাহার মনোভীষ্ট। আরো সবগুলি প্রধানই আছে ঠিক আছে, তার মধ্যে এই দুটি, তার মধ্যেও আবার প্রথম তাহার আস্বাদন এবং দ্বিতীয় হচ্ছে তাহাকে রাগ মার্গ ভক্তি দেওয়া। তারপরে কোনটার মাধ্যমে হবে? সেটি নাম প্রেম মালা গাছি পড়াল সবার নামের মাধ্যমে, বিজয়তে বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্ত নামের মাধ্যমে। আর এইটাকে পূর্ণ করবার জন্য শিলরূপ সনাতন ইত্যাদি সমস্ত গোস্বামীগণ হরিভক্তি বিলাস, তারপরে ভক্তির স্বামী সিন্ধু, উজ্জ্বল নীলমণি এবং অন্যান্য গ্রন্থ, জি গোস্বামী তার কিনারাটাকে বাঁধবার জন্য পাকা পোক্তা করবার জন্য যে তার মধ্যে কুসিদ্ধান্ত না প্রবেশ করে, এই জন্য ষট সন্দর্ভ ইত্যাদি গোপাল চম্পু ইত্যাদি গ্রন্থ প্রণয়ন করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেইটাকে দুটি বিশেষ ভাব তাকে রাগবার প্রবর্তন এবং তার কিভাবে যে আস্বাদন করছে শিল কৃষ্ণদাস গোস্বামী শ্রী চৈতন্য চৈতন্য ইত্যাদি গ্রন্থ করে। সেই রকম হতে আমাদের গুরু পাদ পদ্মেরও দুই প্রকারের বৈশিষ্ট্য দেখি। প্রথমে তিনি ভক্তি প্রচার করবার জন্য শ্রী ভক্তি বিনোদ ঠাকুর ইত্যাদি বহু গ্রন্থ তিনি প্রকাশন করেন, গৌড়ীয় পত্রিকা ইত্যাদি প্রকাশন করেন। বর্ণাশ্রম ধর্মটাকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি সর্বত্র সনাতন ধর্মের বক্তৃতা মাধ্যমেতে ভাষণের মধ্যেতে সর্বত্র ভারতবর্ষে তিনি প্রচার করেছেন। তার সঙ্গে তো আমরা সবগুলি ছিলাম, পূজ্যপাদ বামন মহাশ্রী বিক্রম মহারাজ, আমরা মহারাজরা তো তাহাকে খুব সাহায্য তার মনোভীষ্ট কুটিতে বহু যোগদান দিতে আছে। আমরা তো বলছি পরেও কিছু এসেছি, এরা প্রারম্ভেতে আসে। তিনি যেরকম হতে সনাতন ধর্ম ইত্যাদি সম্বন্ধে বক্তৃতা ইত্যাদি দিয়েছেন প্রচার করেছেন, অভূতপূর্ব তিনি অদ্বৈতবাদকে খণ্ডন করেছেন, এটা অভূতপূর্ব। শ্রীল প্রভুপাদের পরে অভিন্ন বলদেব অথবা অভিন্ন শিল জীব গোস্বামী নাকে বলা যায়। এই জন্য তিনি গৌড়ীয় বেদান্ত সমিতি আর গৌড়ীয় বেদান্ত সন্ন্যাস ধারা তিনি প্রচলন করেন। তিনি আবার এটা তো হচ্ছে বৈদিক ভক্তি ইত্যাদি, রাগানুগা ভক্তি তার বৈশিষ্ট্য। তিনি তাহার যে গুরু পাদ পদ্মের আরতি ইত্যাদি যে লিখেছেন এবং মঙ্গল আরতি, সে অদ্ভুত বৃন্দাদেবীর আরতি, বহুপাদের তারতি ওর মধ্যে বলি। তারপরে বিশেষ করে দিয়ে রাধা বিনোদ বিহারী অষ্টকের কয়েকটি শ্লোক এবং পরবর্তীকালে তাহার মঙ্গল আরতি, তার মধ্যে যাবতীয় রূপানুগ ধারার বিচার সবগুলি, তার মধ্যে সবগুলি তার মধ্যে দিয়েছেন। অচিন্ত বিদাদের ওই সবগুলি বাহিরি বৈদিক ভক্তির অন্তর্গত, এই সবগুলি যদি তিনি না আসতেন তাহলে প্রভুপাদের ধারাই বন্ধ হয়ে যেত। আমি বর্তমানে শ্রী বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি কিছু বলতে গিয়ে গুরু পরম্পরা ধারা সম্বন্ধে তাহার যে অভিব্যক্তি বিচার, ওই দু চারটি লাইন আমি পড়ে আপনাদের শ্রম করা। তারপরে পূজ্যপাদ বামন মহাশ্রী বিক্রম মহারাজও এ বিষয়ে কিছু বর্ণন করবেন তার মহিমা। আমার অনেকেই আমরা ভালো ভাবতে ভাগবত পরম্পরা এবং পঞ্চরাত্রিক পরম্পরার মধ্যে যে গুরু পরম্পরা, এর পার্থক্য আমরা বুঝতে পারি না, কি তার বৈশিষ্ট্য যে আছে ভেদ তো নাই কিন্তু তার মধ্যে যে কি বৈশিষ্ট্য আছে ভাগবত পরম্পরার গুরু পরম্পরা থেকে এটি আমরা ঠিক ঠিক ভাবে উপলব্ধি করতে পারি। এই জন্য তাহার দু একটি বিচারধারা আমরা এখানে পাঠ করে আপনাদেরকে করাবো এবং তাহার বিচার সম্বন্ধে বলব। মঙ্গল্য আমি বলে দিয়ে বিদ্যাভূষণ গুরু পরম্পরা তারপরে গুরু পাদপদ্ম গুরু পরম্পরার ধারাতে বর্ণন করতে গিয়ে বলদেব বিদ্যাভূষণের সম্বন্ধে তিনি প্রবন্ধে তিনি বলছেন, ভাষ্যকারের গুরু পরম্পরা বিচার করলে আমরা যে ঐতিহাসিক সত্য উপলব্ধি করি তার সংক্ষেপে আপনাদের নিকট বর্ণন করিতে। তিনি প্রথমত বিরক্ত শিরোমণি পীতাম্বর দাসের নিকট ভক্তি শাস্ত্র অধ্যয়ন এবং বিশেষ নৈপুণ্য লাভ করে। পীতাম্বর দাস নিকটেতে তার জন্ম হয়েছিল উড়িষ্যাতে চিল্কা ঝিলের কাছাকাছি, ওইখানে তিনি সমস্ত সংস্কৃত বিদ্যাতে পারঙ্গত হন এবং পরবর্তীকালেতে তিনি মধ্য সম্প্রদায়ের উড়ুপিতে যান এবং সেখানে তিনি সমস্ত বেদান্ত শাস্ত্র রামানুজ মধ্ব ইত্যাদি সমস্তগুলি অনুশীলন করেন এবং তারপরে তিনি পুরীতে আসেন। পুরীতেই শ্যামানন্দ পরিবারের যে পীতাম্বর দাস তার নিকটে সে সমস্ত ভক্তি শাস্ত্র ইত্যাদি অনুশীলন করেন। তিনি তাকে পরাস্ত করতে গিয়েছিলেন কিন্তু পরাস্ত তো করতে পারেন নাই, মনে হয় তিনি একটা বালক মতো তাহার নিকটে। তখন তিনি সব সমস্ত শাস্ত্র অনুশীলন করে। পরে রাধা দামোদর দাস নামক একজন কান্য কুব্জবাসী শৌক্র ব্রাহ্মণ কুলোদ্ভূত বৈষ্ণবের নিকট পঞ্চরাত্রির দীক্ষাতে দীক্ষিত হন। দামোদর দাস কে ছিলেন? তিনি শ্যামানন্দ পরিবার, ওইটা তিনি বলবেন পরে। রাধা দামোদর বেদান্ত শ্যামন্তকের লেখক এবং রসিকানন্দ মুরারি পৌত্র। রসিকানন্দকে শ্যামানন্দ প্রভুর শিষ্য, তো তাহার শিষ্য হলেন এই রসিকানন্দ, আবার রসিকানন্দের শিষ্য হলেন দামোদর, রাধা দামোদর। তিনি অপর একজন কান্যকুব্জি ব্রাহ্মণ শ্রী নয়নানন্দ দেব গোস্বামীর নিকট দীক্ষা লাভ করিয়াছিলেন। রসিকানন্দ প্রভু ভাষ্যকারের পাঞ্চরাত্রিক পরম্পরায় চতুর্থ পুরুষ। রসিকানন্দ প্রভু চতুর্থ পুরুষ মানে প্রথম বলদেব বিদ্যাভূষণ, তারপরে দামোদর, তারপরে নয়নানন্দ, তারপরে রসিকানন্দ, এই চতুর্থ। আর তারপরে হচ্ছেন শ্যামানন্দ। শ্যামানন্দ প্রভু তিনি শিক্ষা লাভ করেছিলেন জীব গোস্বামীর নিকটে, যদিও তিনি পাঞ্চরাত্রিক দীক্ষা লাভ করেছিলেন হৃদয় চৈতন্য গোস্বামী পুলিন কালনা। রসিকানন্দ প্রভু শ্যামানন্দের শিষ্য। পূর্বে যে নয়নানন্দ দেব গোস্বামী উল্লেখ করিয়াছি, তিনি রসিকানন্দ প্রভুর পুত্র। নয়নানন্দ রসিকানন্দের পুত্র, পুত্র আবার তো শিষ্য হবেনি, দুটাই, যেরকম ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ। শ্যামানন্দের গুরু গৌরীদাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের কৃপা করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু গুরু হচ্ছেন হৃদয়াচার্য, এটা ভুল আছে, ভুল ছাপা। দুজন ভাই ছিলেন, দুজন ভাই, এই যেখানে ভুল লিখা হয়েছে। গৌরীদাস পণ্ডিতের শিষ্য নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতকে কৃপা করিয়াছিলেন। শ্যামানন্দ প্রভু আচার্য হৃদয় চৈতন্যের শিষ্য হইলেও, তার শিষ্য হইলেও পরবর্তীকালে জীব গোস্বামীর শিষ্যত্ব স্বীকার করিয়াছিলেন। তিনি শিষ্যত্ব মানে কি, ভাগবত পরম্পরা অনুসারে শিষ্যত্বটা তিনি বাতিল করে দিয়ে তার গুরুদেবকে ছেড়ে দিয়ে নয়, তাহার অনুগত্য ঠিক বজায় রেখে তাহার আদেশ অনুসারে তিনি জী গোস্বামীর শিষ্যত্ব, শিষ্যত্ব মানে ভাগবত পরম্পরা, যারা ভজন শিক্ষা ইত্যাদি দিয়ে উন্নত ধরনেতে ভগবানের ভক্তিতে প্রবেশ করিয়ে দিতে পারে, ওই শিক্ষা দেখাগুলো যদি করে দিতে পারেন তাহলে অতি উত্তম। আর যদি কারো সারে যেরকম হতে ইনার শ্যামানন্দ প্রভু, তাহলে কোনো মধ্যে ভেদ নাই। এইসব বস্তুগুলি বিচারগুলি বুঝতে হবে। জীব গোস্বামী শ্রী রূপ গোস্বামীর শিষ্য এবং রূপপাদ শ্রী সনাতনের শিষ্য, সনাতন গোস্বামীর শিষ্যকে রূপ গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য এই জীব গোস্বামী, কিন্তু আবার সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে রূপ গোস্বামীর চরণ বন্দনা করেছে যে তোমার কৃপা ছাড়া মহাপ্রভু কৃপা পাওয়া যায় না, এমন এরকম দেখা যায় না। সনাতন গোস্বামী মহাপ্রভু অনুগত সহচর। উল্লিখিত গুরু পরম্পরা হইতে আমরা দেখিতেছি বলদেব বিদ্যাভূষণ মহাপ্রভুর অনুগত শ্যামানন্দ পরিবারভুক্ত। বলদেব বিদ্যাভূষণ তিনি হচ্ছেন শ্যামানন্দ পরিবারভুক্ত। আচার্য শ্যামানন্দ জীব গোস্বামীর আনুগত্য স্বীকার করায় এবং জীব একান্ত রূপানুগ বিধায় বলদেব ও রূপানুগ বৈষ্ণব, বলদেব প্রভুকে রূপানুগ বৈষ্ণব। রূপানুগ কাকে বলে, সাধারণভাবে একটা বলি, যারা রূপ গোস্বামী ভক্তিদের স্বামী সিন্ধু উজ্জ্বল নীলমণি ইত্যাদি পাঠ করে দিয়ে তার গুরুর নিকটে এই সমস্তগুলি শিক্ষা লাভ করে দিয়ে ভক্তিদের স্বামী সিন্ধুর অনুসারে কোনো পাঁচটি রসের মধ্যে কোনো একটি রসকে অবলম্বন করে দিয়ে তার প্রতি লুব্ধ হয়ে গিয়ে লোভ উৎপন্ন হয়ে গেলে তার বিচারধারাকে অবলম্বন করে ভজন করবেন, তারা সকলই হচ্ছেন রাগানুগা ভজন, রাগানুগা। আর যারা কেবলমাত্র রূপ গোস্বামীর নিজের অন্তর্হিত তাহার যে কি ছিল ভাব মহাপ্রভুর প্রতি এবং রাধাকৃষ্ণের মধ্যে কিরকমভাবে ভজন করেছিলেন এই বিশেষ বৈশিষ্ট্য প্রতি তারা লুব্ধ হয়ে লোভ প্রাপ্ত হয়ে আর তারা ওই রকম ভজনকে অবলম্বন করবেন, তারা হচ্ছেন একমাত্র রূপানুগ। অতএব এইখানে বলছেন যে বলদেব রূপানুগ, অনেক বৃন্দাবনের বহু লোক সজিয়া ইত্যাদি তারা এইসবগুলি বিচার মানে না, এমনটাকি ছিল রূপ গোস্বামী এবং জীব গোস্বামী ভেদ সৃষ্টি করে সব, আর জীব গোস্বামীকে রূপানুগ থেকে বাদ দিতে চায়, এ বলদেব প্রভুকে আমাদের পরম্পরাতে নিতে চায় না, এই জন্য কঠোর ভাবতে গুরু মহারাজ এইসবগুলি বিচারগুলি লিখেছেন যাতে আমরা বিচার ফলো করে দিয়ে বেশ সুন্দরভাবে আমরা চলতে পারি, তাহলে ভজন সুষ্ঠুভাবে হবে। যারা বলদেবকে রূপানুগ মনে না করিয়া শ্যামানন্দ পরিবার ভুক্ত বলিয়া উন্নত উজ্জ্বল রসের পরমোচ্চতম সেবা ভাগের অধিকারী নহেন বলিয়া মনে করেন তাহারা প্রকৃতি ভ্রান্ত এবং অপরাধী। যারা এই বিচারকে মানে না তারা ভ্রান্ত এবং অপরাধী। এই জন্য আমরা এই সবগুলি বিচারগুলি জেনে এই সুস্থ ভারতে অনুগমন করব। বলদেব বিদ্যাভূষণ রাধা দামোদর দাসের নিকটে পাঞ্চরাত্রিক দীক্ষায় দীক্ষিত হইলেও বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের নিকট ভাগবত আদি শাস্ত্রের শিক্ষা লাভ করিয়াছিলেন। যদিও তিনি দীক্ষিত ছিলেন রাধা দামোদরের নিকটে, কিন্তু তিনি শেষেতে বৃন্দাবনে যান এবং বৃন্দাবনে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তখন তিনি এই ক্ষেত্রমণ্ডল গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলে এক ছত্র তিনি বৈষ্ণব সম্রাট ছিলেন, বিশেষরে রূপানুগ বৈষ্ণব। যদি তিনি সেই সময় আসতেন না তাহলে রূপানুগ বিচারধারা প্রায় লুপ্ত হয়ে যেত। পাঞ্চরাত্রিক তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিকটেতে শ্রীমদ ভাগবত ইত্যাদি ভক্তের স্বামী সিন্ধু উজ্জ্বল নির্মণি ইত্যাদি গ্রন্থ সবগুলি অধ্যয়ন করেছিলেন। পাঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে কি পাঞ্চরাত্রিক পরম্পরাতে যে আমরা দীক্ষা লাভ করি, উপনয়ন ইত্যাদি লাভ করি কি আমরা দীক্ষার মন্ত্র ইত্যাদি লাভ করি, তার অপেক্ষা ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। পাঞ্চরাত্রিক পরম্পরাতে যে গুরু প্রণালী আছে তার মধ্যে পতন ইত্যাদি হওয়ার আশঙ্কা আছে, তার মধ্যে রূপানুগত ধারার যে বিচারগুলি নাইও থাকতে পারে, এই জন্য পাঞ্চরাত্রিক বিধানের অনুসারে জাপ দীক্ষা ইত্যাদি লাভ হয়। সেটি আবার দুই রকমের, একটা বিদ্যদ্রুড়ি আর একটা হচ্ছে অবিদ্যদ্রুড়ি। বিদ্যদ্রুড়ি হচ্ছে রূপানুগ বিচারধারা, আর অবিদ্যদ্রুড়ি মানে কি উপর থেকে হরিনাম দীক্ষা হয়ে গেল, মন্ত্র জাপ করে দিয়া হলো, দিয়ে দিয়া হলো, অথবা যজ্ঞ ইত্যাদি করে দিয়ে হলে বস মনে করে দিয়েছে আমি দীক্ষিত হয়ে গেল, এটা হচ্ছে সাধারণ। এদের পতন হতে পারে ভক্তি রাজ্য থেকে, কিন্তু ভাগবত পরম্পরা সবগুলিকে সিদ্ধ মহাত্মা, তারা রূপানুগর যে বিচারধারা, রূপ গোস্বামী বিচারধারা, স্বরূপ দামোদর রায় রামানন্দের বিচারধারা তারা নিয়ে তারা ভজন করে। এই জন্য বলছেন পাঞ্চরাত্রিক পারম্পর্য ব্যতীত ভাগবত পারম্পর্যের শ্রেষ্ঠত্ব আছে। কেন তাই তিনি বলছেন, ভাগবত পারম্পর্য ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। কি ভাগবত পরম্পরা যে বিচার ভজন নিষ্ঠার তারতম্যের উপরে সে প্রতিষ্ঠিত। ভজন রাজ্যের তারতম্য কি তারতম্য, যারা এটা ভালোভাবে বুঝতে পারেন নাই আর কেউ রূপ গোস্বামীর মতন বুঝে দিয়ে তাহার মনোভীষ্ট পূরণ করেছেন, হরিদাস ঠাকুর মহাপ্রভুর অভীষ্ট পূরণ করেছেন, এটা ঠিক। কিন্তু তিনি এই ভজন নিষ্ঠার যে তারতম্য, হরিনাম তিন লাভ করেছেন সব কিছু ঠিক আছে, তাকে নামাচার্য বলেছেন, কিন্তু রূপ গোস্বামীর সঙ্গে তুলনামূলক ভাবতে বিচার যখন ভজন রাজ্যের তারতম্য মূলক করা হবে তখন রূপ গোস্বামীকে বলা হবে কি শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম জৈন ভূতলে, হরিদাস ঠাকুরকে বলা হতে পারে না। সেখানে সে ভজন রাজ্যেতে ভজনের যে তারতম্য রূপ গোস্বামী বহু উন্নত। এই জন্য ভাগবত পরম্পরা ভজন নিষ্ঠার তারতম্যের উপরে প্রতিষ্ঠিত। ভাগবত পরম্পর্যে পাঞ্চরাত্রিক পরম্পর্য অনিশ্চুত থাকে বলিয়া ভাগবত পরম্পরাই মাধুর্য এবং শ্রেষ্ঠত্ব। ভাগবত পরম্পরার মধ্যে পাঞ্চরাত্রিক দীক্ষা ইত্যাদি যে প্রণালী আছে সেটি অনুসূত। অনুসূত মানে কি ওর অন্তর্গত ভুক্ত আছেই, উঠাও তো থাকবেই তো, কিন্তু গুরু পরম্পরাতে যে এইরকম যে আছে তার মধ্যে ভাগবত পরম্পরা নাইও থাকতে পারে, নাইও থাকতে পারে, কিন্তু ভাগবত পরম্পরার মধ্যে যে ওর অন্তর্ভুক্ত আছে তার মধ্যে ওটা থাকবেই। যদি ওই রকম ভজন নিষ্ঠা যেরকম হতে স্বর্গোস্বামীগণ जे भजन प्रणाली इत्यादि जे शिक्षा दिए छन। राधा कुंड तटे कलिंद तनया तीरे च बंसी बटे प्रेमोन्माद बसात अशेष दशाग्रस्तौ प्रमत्तौ सदा गायंतौ च कदा हरे गुण भावा विभूतौ मुदा वंदे रूप सनातनौ रघुयुगौ श्री जीव गोपालकौ। हे राधे ब्रजदेवी के चलिते इत्यादि ये सब। अतएव भागवत परामपर्य पंचरात्रिक परामपर्य अनिश्चित था के बोलिया भागवत परंपराय माधुर्य मुझसे सत्य। यहाँ पे कालगत व्यवधान था के ना, यहाँ पे कालगत कोनो व्यवधान था के ना, माने कि मध्वाचार्य व्यास देवर निकट से दिखा लीते पारे भागवत परंपरा से, किंतु गुरु परंपरा से यही परंपरा से होवे ना। भक्ति विनोद ठाकुर श्री जगन्नाथ बाबाजी महाराज के गुरु रूपे से वर्णन करे थे भागवत परंपरा। अतएव तार मध्य पूजा रास्ते वजह से जदियो तुनी गोस्वामी निकटे थे विपिन बिहारी गोस्वामी निकटे थे नहीं तथापि तो तार भजन प्रणाली जाओ कुछ जा कुछ शिक्षा श्री जगन्नाथ बाबाजी महाराज माध्यम से। यहाँ से कालवत को व्यवधान था के ना शुद्ध भक्ति विचारे थे पांच रात्रि एवं भागवत परंपरा भागवत संप्रदाय उभय मत ही एकार्थ प्रतिपादक दो टार विचार ये थी कार पंचरात्रि की और भागवत परंपरा की श्री चैतन्य महाप्रभु मनोभेद। किंतु पंचरात्रि मध्य कोनो गोलमाल होते पारे भागवत परंपरा मध्य सब गुली सिद्ध महात्मा चैतन्य चैतामृत बोलें पंचरात्रे भागवते ए लक्षण कर पंचरात्रे एवं भागवत एक भागवत परंपरा आरेखा पंचरात्रि पंचरात्रि मान नाद पंचरात्रि इत्यादि हमारे जो दीक्षा विधान इत्यादि अनुसार सृजी करा है ऐसा होते पारे जो पंचरात्रि भाव से तहार दीक्षा इत्यादि के नहीं दीते पारे तहार यज्ञ संस्कार इत्यादि नहीं हो करते पारे किंतु भागवत परंपरा से तहां के सनी गुरु स्वीकार करते पारे एवं शिष्य गुरु होते पारे। यार भजन प्रणाली द्वारा भजन करे दिए उन्नत राज्य से उपनीत होते पारे तीन हन वही भागवत परंपरा गुरु प्राकृत सहजिया संप्रदाय जे रूप रूप गोस्वामी अनुगत जन परिचय दिया आचार्य श्री जीव चरण से अपराध संचय करें अधुनातन जाति गोस्वामी कुलेर उच्छिष्ट भोजी कतिपय सहजिया कर्ता भाजा किशोरी भाजा भजन खाजा संप्रदाय चक्रवर्ती ठाकुर अनुगत अभिमाने भाष्यकार बलदेव इत्याभूषण प्रति नाना प्रकार अवज्ञा सूचक वाक्य प्रयोग करिया अत्यंत घृणी नरकगामी हो जाता है। सुंदरानंद विद्याभूषण तारपर एखने अनंत वासुदेव और हरिदास दास इत्यादि सब लोग के लोग रात्रि सुन हो अचिंत भेदावेश प्रबंध से गुरु महाराज ये सब बोली विशेष करे ये सब बोली जानिए छे तारा बलदेव विद्याभूषण के महाप्रभु संप्रदाय से राखे ना तारा बात दीते जाए श्रीभक्ति विनोद ठाकुर तहां देखे बोली एरा होते कलि कलिर गुप्तचर। तो आज के हमारा गुरुपाद पद्म आविर्भाव तिथि हमारा सकली उपस्थित आछि एखाने से शिष्य प्रशिष्यता हमारा यही सब बोली विचार कर दान करें गुरुपाद पद्म यही मनोभीष्ट अत्यंत उत्साह संगे हमारा ग्रहण करब एवं प्रचारो करब কতগুলি মাঝে মাঝে গোলমাল হয় যেরকম প্রভুপাদের পরে কিছু বিশৃঙ্খলা উপস্থিত হয়েছিল ওই সময়তে আচার্যের এই আচার্যত্ব তিনি ওই সময়তে দণ্ডামান হয়ে আমাদের গৌড়ীয় সম্প্রদায়কে তিনি গুরু মহারাজ রাস্তা দেখিয়েছেন। ওই সময় তিনি যদি না থাকতেন তাহলে এই প্রচারধারা যে বর্তমানে আমাদের যে আছে এটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমরাও সেই রকম ভিন্ন ভিন্ন জায়গাতে না থাকতে পারি তাতে কোনো আপত্তি নাই কিন্তু ঐক্যতান হয়ে গুরুনিষ্ঠ হয়ে আমরা উৎসাহের সঙ্গেতে তাহার এই কথাগুলিকে প্রচার করব এবং তাহার মনোভীষ্ট পূরণ করবার জন্য চেষ্টা করব। গৃহস্থ ভক্তরাও তারা তাহার এই উপদেশগুলিকে যথাযথভাবে জেনে ওই রকমের ভজন ভজন করবার তারা চেষ্টা করবে। আজকে যদি আমরা এই সবগুলি ভাব নিয়ে তার হৃদয়তে তাহার শ্রীচরণেতে আমরা যদি হৃদয়ের ভাবের পুষ্পাঞ্জলি দিতে পারি তাহলে আমার মনে হয় যে সেই সুখকে তাহার প্রকৃষ্ট পুষ্পাঞ্জলি। কেবলমাত্র পুষ্প নয়, পুষ্প হচ্ছে এটা দেখাইবার মতন কি প্রতীক। যেরকম পুষ্প অত্যন্ত কোমল, স্নিগ্ধ, সুগন্ধি, ওই রকম হবেতে আমাদের হৃদয়কে ওই রকমের স্নিগ্ধ, সুগন্ধি, মধুর এইসব করতে তাহার পাদপদ্মতে অর্পণ করব। কালকে আমি যেরকম বলেছিলাম যে কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ এম কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, এইটি তো হওয়া চাই আমাদের নিশ্চিত। যদি হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না। যদি এইরকম হয় যদি কেউ শিষ্য করতে পারে তাহলে প্রকৃত পক্ষে তার কোনো রকম অভাব হবে না। গুরুদেব তাহার মধ্যে শক্তি সঞ্চালিত করবেন, মহাপ্রভু রাধাকৃষ্ণ সকলে নিত্যানন্দ প্রভু তাহার উপরে প্রচুর দয়া করবেন, তার কোনো রকমের অসুবিধা হতে পারে না। যেরকম হয় গুরু মহারাজ যখন মঠে আসেন 1916 প্রথমবার পরিক্রমাতে আসেন সৌজ পিসিমা ইত্যাদির সঙ্গেতে, ওই সময়তে প্রভুপাদ তাহার হরিনাম হরিনামের পরে দীক্ষা পরে হরিনামের পরে তাকে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীচরণ কমল তাকে দর্শন করতে তাকে বলে নির্দেশ দেন। তখন গুরু মহারাজ সরোজ পিসিমা আর বেলঘরিয়ার একটা দিদি ছিলেন কি নাম প্রিয়সভা দিদি আর নেমি মহারাজ পূজ্যপাদ তাহার গোবিন্দ কি নাম ছিল গৌর গোবিন্দ বিদ্যাভূষণ বিদ্বান লোক খুব সুন্দর সুকান্ত লোক, তারা এই গৌরকিশোর দাস রাজ মহারাজকে এখানে দর্শন করতে আসেন। তখন তিনি পায়খানাতে ভজন করতেন, সব বিষয় লোক তাকে যে বিব্রত করত ওই পায়খানাতে তিনি ভজন করতেন, খুলতেন না দরজা। এমনকি কমিশনার আসেন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট আসেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসেন, বলে বাবাজি মহারাজ আপনি এখান থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য ভজন কুটি আমরা ভালো করে নির্মাণ করে দিচ্ছি, ওখানে থেকে ভজন করুন। তিনি বললেন যে আমি অসুস্থ, আমি নড়তে পারছি না। তারা ঘন্টা পর ঘন্টা ওখানে থেকে তারপরে চলে যায়, দরজা খোললেন না। আর তারপরে গুরু মহারাজ এদের সঙ্গে এসে ওই পায়খানার দরজাতে এসে বললেন যে বাবাজি মহারাজ আপনার দর্শন করতে আমরা এসেছি, আমি অসুস্থ, আমি নড়তে পারছি না। তাই এরা বললো যে সে আমরা শ্রী সরস্বতী ঠাকুরের নিকটে তাহার আসিত, আমরা আপনার দর্শনের জন্য এসেছি, তিনি আদেশ দিয়েছেন এই জন্য। ও সরস্বতী ঠাকুরের কাছ থেকে আছে 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 বসঙ্গের সঙ্গে দরজা খুলে দিয়ে তারা তাঁকে প্রণাম ইত্যাদি করেন। গুরু মহারাজের কথা শুনে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, বলে তোমার জীবনের সারা যাবতি বিপত্তি আমি সর্বকালের জন্য আমি গ্রহণ করলাম, তুমি নির্ভীকভাবে একান্তিক যে সত্য তাহার তুমি প্রচার করো, তোমার যত অসুবিধা হবে আমি সমস্তগুলি গ্রহণ করলাম। এরকম কেউ বলতে পারে বলো তো? এরকম কে বলবে? যাদের সেই রকম হতে সামর্থ্য আছে তারা বলতে পারে। আর সত্যি সত্যি গুরু মহারাজের প্রতি কত রকমের বিপত্তি, এই সত্য কথা প্রচার করতে গেলে যেরকম প্রভুপাদকে এইখানেতে আমাদের পোড়ামা চালাতে প্রভুপাদকে মারবার জন্য সম্পূর্ণরূপে ষড়যন্ত্র করা হয়েছিল এখানকার সহজিয়া ইত্যাদি, একবারেতে তারা মেরেই ফেলবে। পরিক্রমা হচ্ছিল যেরকম আমাদের পরিক্রমা নদী পরিক্রমা, হাজারো হাজারো লোক ঠাকুর হাতির উপরেতে আর সব সন্ন্যাসী ইত্যাদি নিয়ে তাহার পরিক্রমা হচ্ছে পোড়ামা তালায়েতে, তারা চারুদিকে আক্রমণ করে, বোটল সোডা বোটল আর তারপরে পাথর এমনকি গরম জল একবার চারিদিকে দিতে আরম্ভ, সব ছত্র ভঙ্গ হয়ে গেল। যে যেখানে প্রাণ নিয়ে পালিয়েছে তার সঙ্গে একজন মাত্র থাকলো, কে থাকলো? বিনোদ বিহারী ব্রহ্মচারী। তিনি ঝট করে তাকে নিয়ে তা কোনো ভক্ত ঘরেতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আর প্রভুপাদের নিজে এই সাদা কাপড় তাকে পরিয়ে দিলেন, আর তাহার যাবতীয় লাল কাপড় দণ্ড ইত্যাদি সবগুলি তাকে দিয়ে দিলেন। আমার তো মনে হয় যে ওই সময়তে প্রভুপাদ যে পূর্বে যে বলেছিলেন যে সন্ন্যাস দিব, ওই সময়তে তার সন্ন্যাস হয়ে গেল। যাকে সন্ন্যাস নিজে সাক্ষাৎ তার ড্রেস ফ্রেস যাবতীয় আর দণ্ড ইত্যাদি যে তাকে সন্ন্যাস আর বাকি থাকলো, অতএ তার সন্ন্যাস ওই সময় হয়েছে। তারপরে তাকে কোন রকম মায়াপুরে পাঠিয়ে দিয়ে আর তারপরে নিজে কি করলেন, তার ওই ড্রেস পরে কোন রকম হতে ফের আবার পরবর্তীকালে তিনি ওখানে পৌঁছে। ওই সময়তে আরো বহু লোক সব ছিল তো, কিন্তু তাহার জন্য প্রাণ হাতের উপরে সে নিয়ে মরবার কোনো চিন্তা না করে দিয়ে এরকম যে করতে পারে সেই হচ্ছে প্রকৃত। ওই রকম ভাবে আমি কোন বিষয়ে বলতে যাচ্ছিলাম, হ্যাঁ গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, এইসব একান্ত নিষ্ঠা তারা মহাপুরুষরা জানতে পারে, এই জন্য একান্ত ভাবতে জেনে দিয়ে তাকে বলে তোমার জীবনে যাওতি সমস্ত আপদ বিপদ আমি গ্রহণ করানো, তুমি সত্যের তুমি নির্ভীক ভাবতে তুমি প্রচার। গুরু মহারাজ সঙ্গে আমরা আসামে গিয়েছিলাম, মহারাজ পূজ্যপাদ তিনি বামন মহারাজ ইত্যাদি ছিলেন, সেখানে মালিগাঁও নাকি গাঁওতে ওই সনাতন ধর্মে কথা বলতে গিয়ে মাছ মাছের এইসব কথা, যারা মাছ টাছ খায় তাদের মুখ হচ্ছে নালি পায়খানার, আর ওইসব বলি বোলাতে ওখানকার 10,000-15,000 লোক বসেছিল বিরোধী শঙ্করদেবের উপাসক সব, কৃষ্ণের রূপ মানে না শক্তি মানে না শঙ্করদেব, আর সেখানে একবারে 1,000 লোক ওদের মানে কমসে কম তো 15,000 লোক, আর আমাদের ছিল কম, আমাদের হয়তো 1,000 হতে পারে, আর তার মধ্যে একবারে সিংহের মতন বিক্রমে তিনি ভাষণ দিতে লাগলেন, সব একেবারে উফল পুথল হয়ে গেল, আর সেখানে পাথর চলতে লাগলো। ওরা বলে যে আমরা চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানি না, কোন শাস্ত্রের প্রমাণ আছে বেদ উপনিষদে সব। তখন গুরু মহারাজ বামন মহারাজ নোটবুকেতে এইসবগুলি লিখেছিলেন প্রায় 40-45টি। তখন গুরু মহারাজ ইনাকে বললেন, ত্রিবিক্র মহারাজ উঠে আর ওই সিংহ বিক্রমে তিনি ওইসবগুলি পাঠ করতে লাগলেন। সে বামন মহারাজ কেন পাঠ করলেন না, উনি তো সবসময় লাজালু লোক, তিনি তারপরে উনি ইনাকে জোর করে দিয়ে আর তারপরে এইসবগুলি বিচার শুনে তারা একেবারে স্তম্ভিত হয়ে যায়। তার বলি আমরা মানি না, মানি না গুরু মানে তোমাদের পাথর আর এইসব ইট পাটকেলের আর প্রাণের ভয় করি না আমি ওই সব হাতে। সে তারপরে এরাও সবগুলি ধারা উঠে এলো যে যদি তোমরা চাও তো তোমরা আমরা ওই এক তলাওকে আমরা ছাড়বো না। তারপরে সবার শান্ত হলো, তারপরে আমরা এই মেদিনীপুরেতে তার সঙ্গে আমরা সবগুলি প্রচারে গিয়েছিলাম। আমরা প্রায় 25-30 জন থেকে কম যেতাম না, যত সন্ন্যাসী ব্রহ্মচারী সব যেতাম তার সঙ্গে। তখন তোমরা বোধ হয় আসন নেই, ওইখানেতে গেমখালিতে সতী মহারাজের শিষ্যের ওখানেতে ওখানে হাই স্কুলেতে বিরাট একটা হলো, প্রায় 20,000 মতো লোক। আর সেখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ স্বামীর এইসবগুলি তারা ফলোয়ার, যত মত তত পদ আর জিউসি ওই মহারাজের এই সবগুলি খণ্ডনের বিষয়। ওইখানে সিংহ বিক্রমেতে উঠে ভাষণ দিতে লাগলেন, যখন সব লোক থরহরি কম্পমার, ওখানকার যত মাস্টার ইত্যাদি ছিল প্রধান অধ্যাপক আর গ্রামের লোক সব রামকৃষ্ণ মিশনের ফলোয়ার, তারা প্রতিবাদ করতে আরম্ভ করলো, মহারাজ আমার এই সুবিচার চাই, আপনি একতরফা বলছেন, আমরাও চাই যে সে সভা বসুক আর তার মধ্যে বিচার হোক প্রাস্তার্থ হোক। গুরু মহারাজ বললেন যে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তোমরা ডেকে নিয়ে আসো, আমি যাওয়া তার আতাতে তাহাদেরকে খাটে আমি দিব, ডেকে নিয়ে আসো, তারা আমার নাম শুনে তারা আসবে না এখানে, তাদের সাত পুরুষ এখানে আসবে না বিচার করতে, তারা বলে যে আমরা নিয়ে আসবো, আচ্ছা তা নিয়ে আসো, গেল কেউ আসলো না ভয়েছে। গুরু মায়া তাদের এক একটি মত তাঁতে গিয়েছে, পোস্ট অফিসে এসে চিঠি দিয়ে দিলে, সব এক জায়গাতে যাবে তা নয়, যদি একটি অ্যাড্রেস থাকে তাহলে যাবে। আকাশেতে সব চড়ে গেলে উপরেতে বিমানেতে সব বরাবর দেখা যায়। মূর্খরা বলে এটা তো চোখের অপটুতা, অনেক দূরে গেলে কি পাহাড় পর্বত আর নদী আর ঘাস সব কি বরাবর হয়ে যায়? এটা স্যার দেখতে পারে না, এই জন্য বলে তারা মূর্খ বলে এরকম হয়েছে। যত পথ তত মত, তাহলে দিল্লিতে কোনো গাড়িতে চড়লে কে যদি পাঞ্জাবে যায় আসামে যায় সব কি কলকাতা আসবে? টিকিট এক জায়গার হওয়া চাই। ওই রকম হয় একান্তিক ভারতে ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, সব মত এক নয়। পূজ্যপাদ বিক্রম মহারাজ তার এইসবগুলি বিষয়ে খুব খণ্ডনেতে পটু, গীতা ইত্যাদি তো বহু প্রমাণ আছে, শ্লোক আছে যে সব দেবতার ভজন করলে ভগবানকে পাওয়া যাবে না, ওই দেবতাকেই পাবে। জানতি দেব ব্রতা দেবান পিতৃ জানতি পিতৃ ব্রতা ইত্যাদি, সব দেবতার পূজা করলেই ভগবানকে পাওয়া যাবে না। কেউ একটা দরিদ্র নারায়ণকে, তারা দরিদ্র নারায়ণ, নারায়ণকে আবার দরিদ্র বলে বেঠারা, নারায়ণ কি দরিদ্র হয় যাহার কর লক্ষ্মী তসমে সেবা করছেন? অতএব ভগবানের উপাসনা করলে ভগবানকে পেলে আবার সেখান থেকে পরিবর্তন করে জগতে আসতে হয় না। তে তং ভুক্তা সর্বলোকম বিশালম খিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি এমম ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতম কাম কামালভন্তে। আর ওরা ভগবানকে পেয়ে আবার যতগতপা ননিবর্তন্তে তদ্ধাম পরম মম, সবগুলিকে একাকার খিচড়ি যেনে এই সবগুলি মতকে তিনি খণ্ডন বিখণ্ড করেছিলেন। কোথাও সহজিয়াবাদকে, কোথাও মায়াবাদকে এরকমের প্রবল বিক্রমেছে তিনি খণ্ডন বিখণ্ডন তিনি করেছিলেন, আবার রূপানুগ ধারাকে প্রচলন করেছেন তার লেখ মাধ্যমেতে অধিকারী অনুসারে। আমরা সময় অনুসারে এই সব বিষয়গুলি আলোচনা করব। এখন আমাদের পূজ্যপাত্র বিক্রমার হয় দুটি কথা বললে, আর তারপরে আমরা ওখানে অর্চন ইত্যাদি আর পুষ্পাঞ্জলি দান করব।
পূজ্যপাদ মহারাজ তাঁর আচার্যচিত ভাষণে আপনাদের কাছে সমস্ত কথাই নিবেদন করেছেন, এরপরে কিছু বক্তব্য আমার নাই, তথাপি তার আদেশ লঙ্ঘন করার সাধ্য আমার নাই। তজ্জন্যই সামান্য কিছু বলতে গিয়ে নিজের অধিকার অনুসারে বলাটাই আমি সঙ্গত বলে মনে করি। আমি পতিত দিনহীন, আমি অপরাধী, স্বাস্থ্য সিদ্ধান্ত এবং সর্ববিষয়ে আমি অপটু। সুতরাং শেষে অধিকারে যা নিঃশ্বাস আগুন পরিকীর্তিত, আমি সম্প্রদায়ের সমস্ত বিচারধারা এবং ভজন রাজ্যের বিচারধারায় সম্পূর্ণ অনভিজ্ঞ, আমি সেটি অনধিকারী বলে সে বিষয়ে প্রবেশের চেষ্টাও আমি করি না। আমি এটা ভবিষ্যৎ জন্মের জন্য গচ্ছিত রেখেছি বলেই আমার বিশ্বাস। সুতরাং এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করতে প্রস্তুত নই। আমি অনর্থগ্রস্ত জীব, যাতে আমার অনর্থ নিবৃত্তি হয় সেইটি আমি আজ আমার গুরুপাদ পদ্মের কাছে প্রার্থনা জানাই। একটা কথা আমার একটু বলতে লোভ হচ্ছে, চুচড়ায় এক হরিসভায় মহারাজের বক্তৃতার কালে তিনি বলেছিলেন রামকৃষ্ণ দেবকে যারা ভগবান বলবে তারা নরকে যাবে। এই প্রকার সাহসী ব্যক্তি আজকালকার দিনে কোথাও আছে বলে আমার মনে হয় না। আর অনন্ত গুণরাশির এই একটি গুণ বলি আমি সমাপ্ত করলাম।